বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 8 নভেম্বর, 23 কার্তিক এবং ফার্সি 17 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানে দাঙ্গাকারীদের প্রতি অব্যাহত মার্কিন সমর্থন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে বৈধভাবে রেমিটেন্স বাড়াতে নানা উদ্যোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কথিত পরাশক্তিগুলো কখনোই ইরানে হামলার সাহস দেখায়নি বলে মন্তব্য সেনাপ্রধানের, বভার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা আরও বাড়ানোর ঘোষণা। রিজার্ভ কমে যাওয়ার খবরের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দাবি করেছেন দেশে ডলারের কোনো সংকট নেই। ভারতের কেন্দ্রীয় সরকার এখন নাগরিকত্বের কথা বলে উদ্বাস্তু মানুষদের কাটাঘায়ে নুনের ছিটে দিচ্ছে বলে দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ঘটনার মামলা করা হয়েছে সেদেশের পুলিশ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুরহিম মুসাভি বলেছেন, যারা নিজেদেরকে পরাশক্তি বলে দাবি করে তারাও কখনো ইরানের উপরে আগ্রাসন চালানোর সাহস দেখায়নি। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে বিভক্ত করার যে অশুভ লক্ষ্য ঠিক করেছে শত্রুরা তা অর্জন করতে তারা ব্যর্থ হবে। জেনারেল মুসাভি বলেন, ইসলামী বিপ্লবের পর 40 বছর কোনো দেশ যারা নিজেদেরকে পরাশক্তি হিসেবে দাবি করে তারাও কখনো ইরানে আগ্রাসন চালানোর কথা চিন্তা করেনি। ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, শত্রুদের আকাঙ্ক্ষা হল ইরানকে বিভক্ত করা এবং সেই কারণে তারা দেশের ভেতরে নিরাপত্তাহীনতা এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অর্থনীতি এবং উৎপাদনকে বাধাগ্রস্ত করেছে, দেশের বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নতিকে তারা মেনে নিতে পারেনি। সাম্প্রতিক সহিংসতার সময় শত্রুরা যা কিছু করা সম্ভব তার সবই করেছে। শত্রুরা এই সহিংসতার পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য সবকিছুই করেছে এবং তারা দাঙ্গাকারীদেরকে গোয়েন্দা সহযোগিতা ও অর্থ পর্যন্ত দিয়েছে। ইরানের সেনাবাহিনীর অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ববার 373 এর পাল্লা বাড়িয়ে
400 কিলোমিটার করা হবে, এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেছেন, বভার 373 এর পাল্লা প্রথমে 105 কিলোমিটার ছিল, ক্রমান্বয়ে তা বাড়িয়ে 300 কিলোমিটার করা হয়েছে। সর্বশেষ যে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে তাতে 305 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে গতকাল তিনি বলেছেন, বিশ্বে আর মাত্র একটি দেশের কাছে ভভার 373 এর উন্নত সংস্করণের সমপর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানকেও আঘাত করা সম্ভব, যেগুলো রাডার ফাঁকি দিতে অত্যন্ত পারদর্শী। অন্য দেশগুলো যদি এই ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে তাদের আরও 20 বছর সময় লাগবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রোববার দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 এর উন্নত সংস্করণ উদ্বোধন করেছে। দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র সাইয়াদ 4B এর সাহায্যে এই ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষা সম্পন্ন করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির নির্বাহী প্রধান খোজাস্তে মেহের বলেছেন, ইরানের তেল রপ্তানির অবস্থা আগের চেয়ে ভালো এবং নতুন ক্রেতা পাওয়া গেছে। তিনি আজ তেল ও গ্যাস খনি বিষয়ক এক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের একথা বলেন। খোজাস্তে মেহের আরও বলেছেন, তেলের বাজার হচ্ছে সদা পরিবর্তনশীল। ইরান সবসময় পুরনো ক্রেতা ধরে রাখার পাশাপাশি নতুন ক্রেতার সন্ধান করে। এই প্রক্রিয়া সবসময় চলতে থাকে। এই প্রক্রিয়ায় নতুন ক্রেতা পাওয়া গেছে। তিনি বলেন, চলতি সপ্তাহের শেষে ইরান ও ইরাকের যৌথ তেল খনির কাজ শুরু হবে। এই খনির ইরানের অংশ পড়েছে খুজিস্তান প্রদেশে। একই সঙ্গে তিনি গ্যাস খাতে নানা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন। মার্কিন নিষেধাজ্ঞা ও চাপের কারণে কিছু দেশ ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় ইরান নতুন ক্রেতাদের কাছে তেল বিক্রি করছে। মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার ইরানের ওপর ইসলামী বিপ্লবের পর থেকেই নানা ধরনের চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। এক্ষেত্রে ইউরোপের অনেক দেশই আমেরিকাকে সহযোগিতা করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি আজ ঢাকায় এক অনুষ্ঠানে এই দাবি করেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে ঢাকায় বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন। আগের চেয়ে ডলারের যথেষ্ট মজুদ রয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2001 থেকে 2006 সালে রিজার্ভের পরিমাণ ছিল 3 বিলিয়ন ডলার, আর এখন 34 থেকে 35 বিলিয়ন ডলার। অনেকে দুষ্ট লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব ওভার ইনভয়েসের বিষয়ে সরকার ব্যবস্থা নেওয়ার কাজে হাত দিচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে এখন সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে জানিয়ে ডক্টর মোমেন বলেন, বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্রুনাই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে, ফলে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ নিয়ে যেসব সংকট রয়েছে তা দ্রুতই সমাধান হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
আর এখন আপনার কোথায় 36 বিলিয়ন, 48 বিলিয়ন, আমার ডলারের সংকট নেই, কিন্তু এটা একটা বিভিন্ন রকম মিডিয়া প্রচারণা করছে যে অন্যান্য দেশে আপনার রেশনিং করে ফেলেছে এই গ্যাস, গ্যাসের বিভিন্ন উন্নত দেশগুলোতে রেশনিং করেছে। এটা মূলত যুদ্ধের কারণে ডিসরাপশন, সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ডিসরাপশন হয়েছে অনেকগুলো বিদেশের সাথে। আমরা ব্রুনাইয়ের সাথে, মালয়েশিয়ার সাথে, ইন্দোনেশিয়ার সাথে তাদের সাথে আলাপ করেছি, ইভেন কাতারের সাথে আলাপ করেছি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, কেন্দ্রীয় সরকার নাগরিকদের বেনাগরিক করে দিয়ে এখন নাগরিকত্বের কথা বলছে। এটাকে তিনি উদ্বাস্তু মানুষদের কাটা ঘায়ে নুনের ছিটে হিসেবে অভিহিত করেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, কেন্দ্রীয় সরকার নাগরিকদের বেনাগরিক করে দিয়ে নাগরিকত্বের কথা বলছে। এটা আসলে উদ্বাস্তু মানুষদের কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতো ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আজ মঙ্গলবার ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে গুরু নানকের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, দেশভাগের ফলে নির্যাতনের শিকার হিন্দু ও শিখরা, তাই তাদের পাশে দাঁড়াতেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আজ বলেন, অন্যদিকে ওই ইস্যুতে আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন,
দেশভাগের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজেপি আর তাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখব না,
বলছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা কি এখানকার নাগরিক নন, ভোটার নন? তাদের ভোটেই তো 2019 সালে এই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই ভোটার তালিকায় তো তারা ছিলেন। বাংলাদেশ থেকে আসা মানুষদের নাগরিক অধিকারের সমস্ত প্রকার ব্যবস্থা এখনকার আইনে আছে, তাহলে সিএএ শব্দকে এনে ভেদাভেদে রাজনীতির কি দরকার আছে? আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করেছে পুলিশ। এর আগে পাঞ্জাব পুলিশ মামলা দায়েরে ব্যর্থ হলে স্বতঃপ্রণোদিত হয়ে আইনি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি দেন দেশটির সর্বোচ্চ আদালত। পাকিস্তানের বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রাদেশিক পুলিশ অবশেষে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা নথিভুক্ত করেছে। আটক সন্দেহভাজন নাভিদকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী আইনের 7 নম্বর ধারাসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল সোমবার উপপরিদর্শক আমির শাহজাদ বাদী হয়ে মামলাটি করেন। 3 দিন দেরির পর মামলাটি করা হল। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান তাকে হত্যার কথিত ষড়যন্ত্রের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির জড়িত বলে অভিযোগ করেছেন। তবে পুলিশের মামলায় তাদের কারো নাম উল্লেখ করা হয়নি। আগাম নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফা লং মার্চ চলাকালে গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন, গুলিবিদ্ধ হন ইমরান খান, পিটিআইয়ের কয়েকজন নেতা সহ 14 জন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের মার্কিন অভিযোগ নাকচ করে দিয়েছে। রাশিয়া টুডের ওয়েবসাইট মারিয়া জাখারোভার বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে। জাখারোভা বলেছেন, তার দেশ কোনোভাবেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করছে না, বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করছেন বলে তিনি মন্তব্য করেন। মারিয়া জাখারোভা আরও বলেন, আমেরিকার জনজীবনের স্বাভাবিকতায় কেউ যদি বিঘ্ন সৃষ্টি করে থাকে সে হল ট্রাম্প। তিনিই মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন বলে জাখারোভা দৃঢ়তার সঙ্গে দাবি করেন। মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন হাউস অব রিপ্রেজেন্টেটিভের 435টি আসনের প্রতিটিতে এবং সিনেটের 100 আসনের 35টিতে অনুষ্ঠিত হবে আজ। বর্তমানে উভয় কক্ষে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমেরিকার মধ্যবর্তী নির্বাচন চলাকালে রাজনৈতিক সহিংসতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে হুমকির ব্যাপারে উদ্বেগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চল থেকে ইউক্রেনের গুপ্তচর সংস্থার 9 সদস্যকে আটক করা হয়েছে। এসব গুপ্তচর খেরসন অঞ্চলে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল, কিন্তু রুশ সামরিক বাহিনী তাদের আটক করে সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়। এই গ্রুপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়েছিল। খেরসন অঞ্চলে আটক হওয়া ইউক্রেনের ওই নয় নাগরিক গোয়েন্দা বাহিনীতে কাজ করত। তাদেরকে অপারেশনে পাঠিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দূরবর্তী স্থান থেকে মিশন পর্যবেক্ষণ করছিলেন। নয় সদস্যকে আটকের পাশাপাশি রাশিয়ার সেনারা 5 কিলোগ্রাম বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ, বৈদ্যুতিক ডেটোনেটর, 3টি গ্রেনেড, কয়েকটি ছোট আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গোলা বারুদ উদ্ধার করা হয়। এর পাশাপাশি তাদের কাছ থেকে গোয়েন্দাবৃত্তির আরও কিছু উপাদান উদ্ধার করা হয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট ফ্রাইস ইরানে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রেখেছেন। তবে ইরানে দাঙ্গা সৃষ্টিতে ওয়াশিংটনের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ইরানে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তিনি ইরানে দাঙ্গা সৃষ্টিতে ওয়াশিংটনের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছেন। ইরানে মার্কিন হস্তক্ষেপের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের স্বীকারোক্তির ব্যাপারে নেড প্রাইস দাবি করেছেন, প্রেসিডেন্টের ওই মন্তব্যের উদ্দেশ্য ছিল ইরানের বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করা। আমেরিকার এই কর্মকর্তা আরও বলেন, আমরা প্রথম থেকেই ইরানে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছি, তবে বর্তমান অস্থিতিশীলতার পেছনে আমেরিকার কোনো ভূমিকা নেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এও বলেন, ইরান চায় অস্থিতিশীলতার সাথে আমেরিকাকে সম্পর্কযুক্ত করে মার্কিন কর্মকর্তাদেরকে অপদস্থ করতে। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন এই কর্মকর্তা ইরানে নৈরাজ্য সৃষ্টির পেছনে মার্কিন ভূমিকার বিষয়টিকে অস্বীকার করলেও বাস্তবতা হচ্ছে ইরানে দাঙ্গা সৃষ্টির পেছনে ওয়াশিংটনের সরাসরি হস্তক্ষেপ রয়েছে এবং এটাকে তারা কিছুতেই অস্বীকার করতে পারে না। সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, যিনি চরম ইরান বিদ্বেষী হিসেবে পরিচিত, তিনি ইরানের বর্তমান সরকার ব্যবস্থায় পরিবর্তনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ইরানের সরকার বিরোধীরা অস্ত্রে সজ্জিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ইরানে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন দিয়ে ফের যে বক্তব্য দিয়েছেন, তা আসলে ইরানে ওয়াশিংটনের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডকেই তুলে ধরে। মাহসা আমিনীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানে অসন্তোষ দেখা দিলে ওয়াশিংটন এটাকে ইরানে হস্তক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করে এবং বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। এ লক্ষ্যে আমেরিকা ইরানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দাঙ্গা অব্যাহত রাখতে নানাভাবে উস্কানি দেয়া অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যাপারে সাবেক ট্রাম্প সরকারের নীতি অব্যাহত রেখেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এক টুইট বার্তায় ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের জবাবে বলেছেন, জনাব বাইডেন ভণ্ডামিপূর্ণ আচরণ ও আইএস জঙ্গিদেরকে সমর্থন দেয়া বন্ধ করুন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিটেন্স প্রবাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা। প্রবাসী বাংলাদেশিদের এখন থেকে রেমিটেন্স বাড়াতে আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না এবং ছুটির দিনেও তারা রেমিটেন্স পাঠাতে পারবে বলে জানিয়েছে বাফেদা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এখন থেকে রেমিটেন্স পাঠাতে আর কোনো চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে বিদেশে ছুটির দিনেও রেমিটেন্স পাঠাতে পারবেন তারা। চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিটেন্স বাড়াতে এসব উদ্যোগ নিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা। রোববার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি ও বাফেদার বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম এ সিদ্ধান্তের কথা জানান। এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিটেন্স এবং ১০০ টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য রেমিটেন্স পাঠানোর চার্জ মকুব করা হয়েছে এমন খবরে উচ্ছ্বসিত প্রবাসী সহ সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা। এ প্রসঙ্গে অভিবাসন বিশ্লেষক ও সাবেক আইইউএম কর্মকর্তা আসিফ মনির রেডিও তেহরানকে বলেন, বিনা চার্জে প্রবাসীদের অর্থ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, যা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বৈধ চ্যানেলে বিদেশি আয় নিশ্চিতে কাজ করবে।
এটা এবং তাদের মাধ্যমে হয়তো অন্য যারা বিশ্বের, আমরা জানি যে সময় হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান হয়, এখান থেকেও যায় আবার বাইরের থেকেও আসে, এগুলো কারণে আমাদের মানে সরকারের দিক থেকে অবশ্যই একটা লসের জায়গা থাকে, সেটা কমিয়ে আনার একটা জায়গা হয়তো অন্যদেরকে উৎসাহিত করবে। এইটা অনেকে হয়তো জানা থাকবে না, প্রথমত হচ্ছে যে উদ্যোগটি ভালো, দ্বিতীয়ত হচ্ছে এটা বিশেষ করে যারা বিদেশে আছে তাদের কাছে তথ্য পৌঁছানোর একটা সরকারের ব্যবস্থা করা উচিত, যে তারা যাতে এই সুযোগটা নেন বা এই সুবিধাটা ভোগ করতে পারেন এবং সেটা ব্যাপারে সচেতন হন।
তবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার রেডিও তেহরানকে বলেন, বিদেশের যে দু একটি স্থানে সরকারি ব্যাংক ইতিমধ্যে আছে তাদের কাছ থেকে প্রবাসীরা সঠিকভাবে সেবা পান না এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই এমন মহৎ উদ্যোগ তখনই বাস্তবিক ও প্রবাসী বান্ধব হবে যখন বিদেশের বিভিন্ন এলাকায় সরকারি ব্যাংকগুলোতে প্রবাসীদের সেবা নিশ্চিত করা যাবে।
কতটুকু কার্যকর করে আমাদের ব্যাংকগুলা, কতটুকু ঠিকভাবে কাজ করে, যেমন সরকারি কিছু ব্যাংক আছে ওরা তো আমাদের কর্মীরা গেলে পাত্তাইতে দেয় না, কর্মীরা গেলে পাত্তাই দেয় না, সেখানে যদি পাত্তাই না দিল তাহলে এই ওরা টাকাটা জমা দিতে যাবে কেন? যাবে না। সেখানে নিশ্চিত করতে হবে ব্যাংকে, শুধু সরকার সিদ্ধান্ত নিলে হবে, সরকার নিশ্চিত করতে হবে এই গ্রাহক আসবে তাকে সেবা দিতে হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত 27 অক্টোবর বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে অবস্থিত হজরত আহম্মদ বিন মুসা আল ইসলাম মাজারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গি সংগঠনের এক সদস্যের নির্বিচার গুলিবর্ষণে 13 জিয়ারতকারী শহীদ এবং অপর প্রায় 30 জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীকে আহত অবস্থায় আটক করতে সক্ষম হলেও কয়েকদিন পর সেও নিহত হয়। এরই মধ্যে দায়েশ বা আইএস জঙ্গি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে। আজকের অনুষ্ঠানে আমরা আইএস জঙ্গিরা কিভাবে ইরানের শত্রুদেরকে সহায়তা করছে সে সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হজরত আহমদ বিন মুসা আলাইহিসালামের মাজার শাহ চেরাগ নামে পরিচিত। নির্মম ও লোমহর্ষক হত্যাযজ্ঞের ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে ইরানের জনগণ প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। জিয়ারতকারীদের মধ্যে একটি 5 বছরের শিশু প্রাণে বেঁচে গেলেও তার বাবা মা ও ভাই সহ পরিবারের সবাই প্রাণ হারিয়েছে। হজরত আহমদ বিন মুসা আলাইহিসালাম হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম নক্ষত্র ইমাম রেজা আলাইহিসালামের ভাই। অনেক বড় মাপের এই আউলিয়ার মাজার জিয়ারতের জন্য সারা বছর ধরে হাজার হাজার মানুষ এখানে আসেন এবং এই ইমামজাদার ওসিলায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। কিন্তু ওয়াহাবি ধ্যান ধারণায় বিশ্বাসী উগ্র তাকফিরি সন্ত্রাসী দায়েশ বা আইএস জঙ্গিরা মাজার সংস্কৃতিতে বিশ্বাসী নয়। এ কারণে মাজারগুলো তাদের প্রধান টার্গেট। তাদের দৃষ্টিতে হয় মাজার থেকে দূরে থাকতে হবে অথবা মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আইএস জঙ্গিরা এতটাই উগ্র যে সিরিয়া, ইরাক, আফগানিস্তান, লিবিয়া সহ পশ্চিম এশিয়ার বহু ইমামজাদা ও অলি আউলিয়ার মাজারে হামলা চালিয়ে সেগুলো ক্ষতি করেছে অথবা সম্পূর্ণ ধ্বংস করেছে এবং বহু লোককে হত্যা করেছে।
অনেক মুসলিম দেশে সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে যারা কিনা উগ্র ওয়াহাবি মতবাদ দ্বারা প্রভাবিত। উদাহরণস্বরূপ মধ্যপ্রাচ্যে তৎপর আল কায়দা, নাইজেরিয়ায় বোকো হারাম, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে দায়েশ, পাকিস্তানে সেপাহে সাহাবা প্রভৃতি জঙ্গি গোষ্ঠীর কথা উল্লেখ করা যায়, যারা কিনা তাদের মতাদর্শ প্রতিষ্ঠায় সহিংস পন্থ অবলম্বনে বিশ্বাসী। খ্রিস্টীয় 18 শতকের মাঝামাঝি সময়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নেতৃত্বে উগ্র ওয়াহাবি মতবাদের প্রচার শুরু হয়। ওয়াহাবি মতবাদ বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়ে। এই মতবাদের অনুসারীরা কারবালা, মক্কা ও মদিনায় বহু মাজার এবং ইসলামের বহু গুরুত্বপূর্ণ নিদর্শন ধ্বংস করেছে। এরপর 1932 সালে সৌদি আরবে আলে সৌদ পরিবার ক্ষমতায় আসার পর তাদের অর্থ সহায়তায় উগ্র ওয়াহাবিরা অন্যান্য মুসলিম দেশে আরও জোরে সোরে তাদের ভ্রান্ত মতবাদ প্রচার শুরু করে। এ লক্ষ্যে তারা বিভিন্ন দেশে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা চালু করে। এসব ক্ষেত্রে তারা উগ্র মানসিকতার বহু ছাত্র গড়ে তুলেছে যারা সংখ্যায় কম হলেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারা বিশ্বের নজর কাড়তে সক্ষম হয়েছে।
উগ্র দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠী যদিও ধর্মের লেবাসে আবির্ভূত হয়েছে, কিন্তু তাদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে তারা আমেরিকা এবং ইহুদিবাদ ইসরায়েলের সেবায় নিয়োজিত রয়েছে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করছে। আমেরিকা মুখে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললেও বাস্তবতা হচ্ছে ওয়াশিংটন আইএস জঙ্গিকে তাদের লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠী সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছেন। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন এই কথা ফাঁস করে দিয়েছেন যে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গি সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করেছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী হামলা পরিচালনা করত।
দায়েশ সন্ত্রাসীরা ইরাক ও সিরিয়ার নিরাপত্তা বাহিনী সহ বহু নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে। ইরাক ও সিরিয়ায় পরাজিত হওয়ার পর বর্তমানে এরা সবচেয়ে বেশি তৎপর রয়েছে আফগানিস্তানে। আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর ওই দেশটি জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আমেরিকা জঙ্গিদের অবস্থানকে শক্তিশালী করার জন্য ইরাক ও সিরিয়া থেকে পলাতক দায়ের সদস্যদেরকে আফগানিস্তানে এনে জড়ো করছে। তালেবান ফের ক্ষমতা দখল করার পর আইএস জঙ্গিরা বিভিন্ন জনসমাগম এলাকা, মসজিদ ও স্কুলে সন্ত্রাসী হামলা চালিয়ে বহু নিরীহ মানুষ হত্যা করেছে। সর্বশেষ রাজধানী কাবুলের একটি স্কুলে জঙ্গিদের হামলায় 53 জন স্কুল ছাত্রী নিহত এবং আহত হয়েছে আরও শতাধিক ছাত্রী।
এতে কোনো সন্দেহ নেই যে ইরানের সাথে আমেরিকার দীর্ঘদিনের শত্রুতা বজায় রয়েছে। আমেরিকার সহযোগী হিসেবে দায়েশ বা আইএস জঙ্গিরাও ইরান বিরোধী তৎপরতায় লিপ্ত। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর আমেরিকা শুধু যে এ অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে তাই নয়, একই সাথে সাম্রাজ্যবাদী শক্তি ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রামে ইরান এ অঞ্চলের জাতিগুলোর কাছে আদর্শে পরিণত হয়েছে। অন্যদিকে আইএস জঙ্গিরা দুটি কারণে ইরানের সঙ্গে শত্রুতায় লিপ্ত। প্রথমত, তারা ওয়াহাবি মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে মাজারগুলোতে জিয়ারতের তীব্র বিরোধী। আদর্শিক কারণে তারা প্রচণ্ড শিয়া বিদ্বেষী এবং এ কারণে তারা শিয়াদের হত্যা করা জায়েজ মনে করে। ইরানের সঙ্গে আইএস জঙ্গিদের শত্রুতার দ্বিতীয় কারণ হচ্ছে শহীদ জেনারেল কাসেম সুলাইমানির নেতৃত্বে ইরাক ও সিরিয়ায় জঙ্গি বিরোধী সফল অভিযান। এর ফলে ইরাক ও সিরিয়া থেকে জঙ্গিরা পালিয়ে যেতে বাধ্য হয় এবং 2017 সালের নভেম্বরে তাদের স্বঘোষিত খেলাফতি শাসন ব্যবস্থার অবসান ঘটে। ইরাক ও সিরিয়ায় সৌদি মার্কিন সমর্থন পুষ্ট জঙ্গিরা পরাজিত হওয়ার 2 বছর পর মার্কিন সেনারা জেনারেল কাসেম সুলাইমানিকে শহীদ করে।
সর্বশেষ দায়েশ বা আইএস জঙ্গিরা ইরানের শিরাজ শহরের মাজারে নারকীয় হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডের কোনো সামরিক গুরুত্ব না থাকলেও আমেরিকা ও তাদের পৃষ্ঠপোষক সন্ত্রাসীরা খুবই খুশি। ইরানের বিরুদ্ধে মার্কিন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলবৎ থাকার একই সময়ে জঙ্গিদের এই বর্বরতার উদ্দেশ্য ইরানের উপর চাপ সৃষ্টি করা। কিন্তু অতীত অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে নাশকতা চালাক না কেন, তারা উপযুক্ত জবাব পেয়েছে।
শ্রোতা বন্ধুরা, মার্কিন লক্ষ্য উদ্দেশ্য পূরণে দায়েশ সন্ত্রাসীদের ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ 8 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম আয়েশি বিলাসী প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দৈনিক মানব জমিন। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি মিয়ানমারে। দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ তৈরির আহ্বান যুক্তরাষ্ট্রের দৈনিক প্রথম আলো। চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তার অভিনব ছিনতাই দৈনিক ইত্তেফাক। সরকারের পতন ছাড়া ঘরে ফিরব না ফখরুলের ঘোষণা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম কাবু করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত ৬২৫ মৃত্যুহীন দেশ দৈনিক সংবাদ প্রতিদিন। বাম জামানায় নিয়োগ হয়নি কোণালের আশ্বাস পেয়ে ধর্ণা তুলে নিলেন ২০০৯ সালের প্রাথমিক উত্তীর্ণরা দৈনিক আনন্দবাজার পত্রিকা। আম জনতাকে সিগারেট মদ গুটখা খেতে বললেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ, কেন দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিইউএইচএস এর গবেষণা ৪২% রিক্সা চালক কানে কম শোনা সমস্যায় ভুগছেন, বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। আপনি যে গবেষণা প্রতিবেদনের কথা বললেন, সেই গবেষণা প্রতিবেদনটি আমারও নজরে পড়েছে এবং এই গবেষণা প্রতিবেদনের যে তথ্য আসলে সেটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বলবো। এ কথা বলছি এই কারণে যে ঢাকা শহরে বা বাংলাদেশের প্রধান ৫টি সিটি কর্পোরেশনে শতকরা ৪২% রিক্সাওয়ালা যদি কানের সমস্যা অর্থাৎ কম শ্রবণ শক্তি নিয়ে থাকে, কানের সমস্যায় ভোগে, তাহলে সেটা আসলে অত্যন্ত দুঃখজনক। একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে তারা এই কানের শ্রবণ শক্তি হারিয়েছেন। কেন এই সমস্যা? প্রধানত এই সমস্যা যে শব্দ দূষণ, এই শব্দ দূষণের কারণে। কিভাবে শব্দ দূষণটা হয়? শহরগুলোতে সবচেয়ে বেশি যে কারণে শব্দ দূষণ হয় সেটি হচ্ছে গাড়ি ঘোড়ার হর্ন, আর কিছু। আমাদের দেশের শহরগুলোতে এত বেশি হর্ন বাজানো হয় যে এটা অনেক দেশে কল্পনাই করা যায় না। আমাদের দেশে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম হয়, যানজট হয়, এই যানজটে গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এবং যানজটে পড়েছে ড্রাইভার দেখছে তারপরেও হর্ন দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে এই রকম যানজটে পড়ার পরে যেখান থেকে সরার কোনো ব্যবস্থা নেই, এর ভিতরে হয়তো দুই একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তারা এর ভিতরে ভেপু বাজাতেই থাকবে এবং এত উৎকট শব্দ, ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়। অথচ এই অ্যাম্বুলেন্স হচ্ছে মূলত স্বাস্থ্য খাতের একটি পরিবহন, অথচ তাদের এই স্বাস্থ্য জ্ঞান মোটেই নেই। একইভাবে প্রাইভেট কার, বাস, প্রত্যেকটা মোটরসাইকেল, প্রত্যেকটা প্রাইভেট কার, প্রত্যেকটা বাস হর্ন ছাড়া এক সেকেন্ড চলতে পারে, কি এক অদ্ভুত ব্যাপার। এবং এটা আমার কাছে মনে হচ্ছে একটা অসভ্য সমাজের কাজ, একটা অস্বাভাবিক একটা অবস্থা। এটা সভ্য সমাজে হতে পারে এটা ভাবা যায় না। তো সেক্ষেত্রে আসলে আমাদের শিক্ষার অভাব আছে, আমাদের সংস্কৃতির ভীষণ সংকট আছে, তা না হলে এগুলো সম্ভব না। এগুলোর পরিবর্তন হওয়া একান্ত জরুরি।
জনাব সিরাজুল ইসলাম, ইইউর পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া সমর্থন করবে না হাঙ্গেরি। ইউরোপীয় ইউনিয়ন ও নেটোভুক্ত দেশটির এই অবস্থান সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান একটি দেশ হাঙ্গেরি। এই হাঙ্গেরি আবার মার্কিন নেতৃত্বাধীন যে নেটো জোট রয়েছে সেই জোটেরও সদস্য। কিন্তু আমরা বেশ একটি মজার চিত্র দেখতে পাচ্ছি। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে যখন রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলো, তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে নেটোভুক্ত দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন যখন ইউক্রেনের প্রতি ভীষণভাবে দরদি, ভীষণভাবে সফট, ভীষণভাবে অনুরক্ত, অনুসারী, সমর্থক, তখন ইউরোপীয় ইউনিয়নের এই দেশটি হাঙ্গেরি, তারা কিন্তু ইউক্রেনের পক্ষে নেই, ইউক্রেনের প্রতি তাদের সমর্থন নেই, তারা রাশিয়ার প্রতি সমর্থন দিচ্ছে এবং সমর্থন দেওয়ার ক্ষেত্রে কিছু যুক্তি তুলে ধরেছে দেশটি। আমি ব্যক্তিগতভাবে সেই যুক্তিগুলো পছন্দ করেছি, আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। যুক্তিগুলো কি? রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন সহ সারা বিশ্বে অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করা হয়েছে হাঙ্গেরির বক্তব্যটি। আমি মনে করি এটি যথাযথ বক্তব্য। রাশিয়ার তেল খাতের উপর, জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সারা বিশ্বের জ্বালানি এবং তেলের বাজার অস্থিতিশীল করে তোলা হয়েছে, আমি মনে করি এটি সঠিক যুক্তি। তারপরে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করার ফলে সারা বিশ্বে সার এবং খাদ্য শস্যের মারাত্মক রকমের একটা সংকট সৃষ্টি হয়েছে, এটিও সঠিক যুক্তি। এবং হাঙ্গেরি একথাও বলছে যে কারণে ইউক্রেনের উপরে রাশিয়া হামলা চালিয়েছে সেই কারণের সমাধান করা উচিত, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে সমস্যার সমাধান হবে না। আমি ব্যক্তিগতভাবে এই যুক্তিটা গ্রহণ করি। সেই কারণটা কি, কি কারণে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালিয়েছে? সেই কারণটা হচ্ছে এই, নেটো জোটের প্রত্যেকটি দেশ মানে আমেরিকার মূলত একটি করে ঘাঁটি। তো রাশিয়া কি চাইবে যে তার বাড়ির সামনে ঘরের দরজায় আমেরিকার একটি ঘাঁটি হোক? এটি কি আমেরিকা চাইতো, সহ্য করতো, পছন্দ করতো? করতো না। সেক্ষেত্রে রাশিয়া সঠিক যুক্তিতে ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকে লিখেছে, বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। জলসংকট নিয়ে সচেতন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন গেরুয়া শিবিরের এই সাংসদ। আম জনতাকে মদ, সিগারেট, গুটখা খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি জলসংকট ও সংরক্ষণ বিষয়ক একটি সভায় অংশ নিয়েছিলেন বিজেপির সাংসদ জনার্দন মিশ্র। জল সংরক্ষণ যে জরুরি সেই দাবির পাশাপাশি বিতর্কিত মন্তব্য করে বসেন। এ বিষয়ে আমজনতার বিবেক জাগাতে মদ্যপান ও ধূমপানের মতো নেশাকে সমর্থন করেন। তিনি বলেন, ভূগর্ভস্থ জল ফুরিয়ে আসছে, তা বাঁচানো অত্যন্ত জরুরি, না হলে ভবিষ্যৎ প্রজন্ম বিরাট বিপদে পড়বে। মদ্যপান করুন, তামাক খান, ধূমপান করুন, কিন্তু জলের গুরুত্ব বোঝার চেষ্টা করুন দয়া করে। তার বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, বিতর্ক শুরু হয়েছে। বিজেপির ওই সাংসদ আরও বলেছেন, আপনি যদি অতিরিক্ত জল ব্যবহার করেন এবং ব্যবহৃত জলকে ভূগর্ভে ফেরানোর ব্যবস্থা না করেন, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল থাকবে না। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, করোনা ভাইরাসকে কাবু করে ধীরে ধীরে এগোচ্ছে দেশ। ধারাবাহিকভাবে নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, বিশেষত মঙ্গলবারের পরিসংখ্যানে এই আশা ক্রমশই উজ্জ্বল হচ্ছে, খুব শীঘ্রই দেশ করোনামুক্ত হবে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন, সোমবার তা ছিল ৯৩৭, অর্থাৎ দৈনিক সংক্রমণের হার নামল অনেকটাই। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়নি কারো, কমেছে অ্যাক্টিভ কেসও। দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতিই একমাত্র উদ্বেগজনক, তবে টিকাকরণ পুরোদমে চলায় সুস্থতার দিকেই এগোচ্ছে দেশ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজ হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি এরকম, বেশ প্রাচীনকালে এক মালির একটা সুন্দর বাগান ছিল। বাগানটি যেমন ছিল পরিচ্ছন্ন, তেমনি ছিল রং বেরঙের পাখির কলকাকুলিতে পরিপূর্ণ। বসন্তকালে আরো বেশি কাকলি মুখর হয়ে উঠত বাগান। বাগানে ফুলও ছিল বিচিত্র এবং রং বেরঙের। একদিকে পাখিদের সুমধুর গান, অপরদিকে ফুলের মনোভরা ঘ্রাণে মৌ মৌ করত চারিধার।
মালি পাখিদের গান শুনতে শুনতে কাজ করত। হঠাৎ তার মাথায় একটা দুষ্ট চিন্তা এলো। সে ভাবল, ফাঁদ পেতে একটা পাখি ধরলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। মালি একটা ফাঁদ পাতল, কিছু খাবার দিল ওই ফাঁদে। এরপর বাগানের এক কোণে গিয়ে অপেক্ষা করতে লাগলো। একটা সময় একটি পাখি ওই খাবার খেলো এবং আটকা পড়ে গেল ফাঁদে। মালি খুশি হয়ে দৌড়ে গেল পাখিটিকে ধরতে। সুন্দর সেই পাখিটিকে সে ধরল। পাখিটি হঠাৎ বলে উঠল, হে দয়ালু মালি, আমাকে মুক্ত করে দাও। আমি দুর্বল এবং ছোট্ট একটি পাখি, আমার গায়েও তেমন গোশত নেই যে তুমি মজা করে খেয়ে তৃপ্ত হবে। যা দেখছ সবই পাখা আর হাড্ডি। আমাকে মুক্ত করে দিলে তোমাকে তিনটা উপদেশ দেব। পাখির কথা শুনে মালি কি বলল সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
পাখির কথা শুনে মালি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তোকে ছেড়ে দিলে আমাকে তিনটা উপদেশ দিবি? তুই কে, কি জানিস তুই, আমাকে কি উপদেশ দিবি? পাখি বলল, প্রথম উপদেশ তোমার হাতে থাকাকালে দেব, দ্বিতীয় উপদেশটি দেব যখন দেয়ালের উপর গিয়ে বসবো, আর তৃতীয় উপদেশটি দেব যখন আমি উড়ে গিয়ে গাছের ডালে বসবো। মালি মনে মনে ভাবলো, পাখিটা তো সত্যি বলছে, ওর গায়ে তো মাংস নেই, সুতরাং ওর কথা শোনাটাই ভালো। হতেও তো পারে ওর উপদেশ কোনো কল্যাণে আসতে পারে। মালি তাই পাখিটিকে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু আগে তোর প্রথম উপদেশটা শুনব। শুনে চিন্তা করব তোর উপদেশের আদৌ কোনো মূল্য আছে কি না। পাখি বলল, আমার প্রথম উপদেশ হল অসম্ভব বা অবাস্তব কোনো বিষয়কে কখনো বিশ্বাস করো না।
মালি পাখির প্রথম উপদেশ শুনে খানিকটা ভাবল, ভেবেচিন্তে মনে মনে বলল, উপদেশটা তো মন্দ না, ভালোই। তারপর হাত খুলে দিতেই পাখিটা উড়ে গিয়ে দেয়ালের উপর বসল। মালি বলল, তোর ওয়াদা অনুযায়ী এখন দ্বিতীয় উপদেশটা বল। পাখিটি মুক্তির আনন্দে গান গাইতে গাইতে বলল, ফেলে আসা দিন কিংবা হারানো বস্তু নিয়ে কখনো দুঃখ করো না। একথা বলেই পাখিটি উড়ে গিয়ে বসল গাছের মগডালে। পাখির উপদেশ দুটো খুব ভালো লাগলো মালির। সে ছোট্ট কিন্তু বুদ্ধিমান পাখিকে তার তৃতীয় উপদেশটা বলতে বলল। পাখি কি বলল সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বিরতির আগে বলছিলাম, মালি পাখির কাছ থেকে তৃতীয় উপদেশটা শুনতে চেয়েছিল। পাখি এবারও মনের সুখে গান গাইতে গাইতে বলল, হে স্বরের মনের মালি, আমি তোমাকে প্রবঞ্চিত করেছি। কেন জানো? আমার পেটে একটা মহামূল্যবান পাথর আর একটা দুর্লভ মুক্তা আছে, এগুলো অসম্ভব মূল্যবান, তুমি প্রতারিত হয়ে এগুলো হারিয়েছ। মালি এসব কথা শুনে কাঁদতে কাঁদতে নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করলো। বলতে লাগলো, আহারে, দুইটা মূল্যহীন উপদেশের জন্য এত মূল্যবান সম্পদ হারালাম, আমার বউ ছেলে মেয়ের অধিকার নষ্ট করলাম। পাখি মালির কান্নাকাটি শুনে হাসতে হাসতে বলল, হে বোকা মালি, এত দ্রুত কি করে আমার উপদেশ ভুলে গেলে? বলেছি না অতীত নিয়ে দুঃখ করো না, বলিনি অবাস্তব কথা বিশ্বাস করো না? এত দ্রুত এসব কথা ভুলে গিয়ে তুমি অবাস্তব কথায় কান দিলে? তুমি কি বোকা না বধির? তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই?
আমি এত ছোট্ট একটি প্রাণী, একটি বার ভাবো আমার পেটে কি অত মূল্যবান এবং বিশাল পাথর আর মুক্তা থাকা সম্ভব? মালি ছোট্ট পাখির কথা শুনে সম্বিত ফিরে পেল, বুঝতে পারল যে সে ভুল করেছে। পাখি যেসব উপদেশ দিয়েছিল সেগুলো নিয়ে তার গভীর মনোযোগের সঙ্গে চিন্তা ভাবনা করা উচিত ছিল, কিন্তু সে তা করেনি, ভাবেও নি, তাই উপলব্ধিও করতে পারেনি। কেননা সে যদি সত্যিই চিন্তা ভাবনা করত তাহলে বুঝত এবং সে অনুযায়ী কাজ করত। মালি এবার অনুতপ্ত হয়ে পাখির দিকে তাকিয়ে জোরে জোরে বলল, হে বুদ্ধিমান ছোট্ট পাখি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার তৃতীয় উপদেশটি দিয়ে তোমার অঙ্গীকার রক্ষা করো। পাখি কি বলল সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প প্রবাদের গল্পের আজকের আসরে। বিরতির আগে বলছিলাম মালি পাখিটিকে বলেছিল তৃতীয় উপদেশটা দিয়ে সে যেন তার অঙ্গীকার রক্ষা করে। তৃতীয় উপদেশ শুনতে চাওয়াই পাখিটি হাসল, তারপর বলল তুমি তো আগের দুটো উপদেশ ঠিকমতো পালন করনি, অথচ তৃতীয় উপদেশ শুনতে চাচ্ছ, আমার উপদেশ তোমার কি কাজে লাগবে? তোমার জন্য কিংবা তোমার মতো মানুষের জন্য উপদেশ দেওয়া বাতাসে গিট দেওয়ার মতোই নিরর্থক, কোনো মানে হয় না। মালি তবু অনুনয় বিনয় করে বলল, হে সুন্দর পাখি, আমাকে মাফ করে দাও, তোমার তৃতীয় উপদেশটি বলো।
পাখি বলল, আমি আগের দুটি উপদেশের জন্য অনুতপ্ত, উপদেশ তো তোমার কানে প্রবেশ করে না, তুমি আর উপদেশ দিয়ে কি করবে? পাখিটি একথা বলেই উড়াল দিয়ে চলে গেল বাগান ছেড়ে দূরে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। কথিত পরাশক্তিগুলো কখনোই ইরানে হামলা চালানোর সাহস দেখানি বলে মন্তব্য সেনাপ্রধানের। ব্যবহার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা আরও বাড়ানোর ঘোষণা। রিজার্ভ কমে যাওয়ার খবরের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন দেশে ডলারের কোনো সংকট নেই। ভারতের কেন্দ্রীয় সরকার এখন নাগরিকত্বের কথা বলে উদ্বাস্ত মানুষের কাটা খায়ে নুনের ছিটা দিচ্ছে বলে দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।